أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا
اس آیت کا ترجمہ ہے
اے آیت رو نباد ہلو اللہ تعالیٰ ری عبادت کرو
اور کسی کو اس کا شریک نہ
کرو تھے
اور والدین کے ساتھ
شریک کرو نہ پیتا ماتا ساتھ ہے
اور قریبی
رشتے میں بہار کرو نکوٹا تیر ساتھ ہے اور یتیم دے ساتھ ہے اور مسکین ایر ساتھ ہے
اور رشتہ دار
آتی و پرتیبیشی اور غیر رشتہ دار آتی و پرتیبیشی ساتھ ہے اور ایک ساتھ ہے তোমার সাথে যারা বসে তাদের সাথে মুসাফিরদের সাথে এবং যারা তোমাদের ডান হাতের অধীনস্থ হয়েছে তাদের সাথে আল্লাহ তাআলা নিশ্চয় তাদেরকে ভালোবাসে না যারা অহংকারী এবং দাম্ভিক। গত খুতবায়
ঘরে সালাম করে
ঘরে সালাম করা এবং শান্তির পরিবেশ গড়ে তোলা নিয়ে আলোচনা হয়েছিল, যার মাধ্যমে ঘরে শান্তির পরিবেশ আল্লাহর শান্তির পয়গাম পৌঁছানোর ফলে ঘরে শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হয়। শান্তি সালামতের এই তোফা উপহারের ফলে শান্তির সূত্র কায়েম হয়, এটি আল্লাহর প্রতিশ্রুতি। শান্তির বার্তা যারা পৌঁছায় তারা নিজেদের জন্য শান্তির আবাস গড়ে তোলে আর আল্লাহ তাআলার ফজলে নিজের গৃহবাসীদের জন্য শান্তিপূর্ণ ঘরের শান্তির আবাসের দ্বার উন্মুক্ত করে উন্মোচন করে। আমি যেভাবে বলেছিলাম যে ইসলামের শান্তির এবং নিরাপত্তার যে পয়গাম তা সামাজিক এবং আন্তর্জাতিক শান্তির একটি বার্তা। গত খুতবা আমি বলেছিলাম নিজেদের ঘরে বন্ধু এবং আত্মীয় স্বজনের ঘরে এই আকর্ষণীয় বার্তা পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার উপর আমল করো, প্রতিষ্ঠিত হও এর উপর। এর মাধ্যমে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ গড়ে উঠবে, অন্যদেরকে সকল প্রকারের জুলম এবং অত্যাচার থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লে আজকে আমি সূরা নিসার 37 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি না হলেও নসিহতের আকারে যা বলেছেন তার মাধ্যমে পৃথিবীকে শান্তির পয়গাম দেয়া হয়েছে। প্রত্যেক সেই শ্রেণীর জন্য এতে শান্তির বার্তা রয়েছে যাদের কথা এই আয়াতে উল্লেখ আছে। যদি এক মানুষ, এক মুসলমান, এক মোমেন এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে শান্তির পরিবেশ গড়ে ওঠা একটা সুনিশ্চিত বিষয়। এই একমাত্র একটি আয়াতে ভালোবাসা, মীমাংসা এবং শান্তিপূর্ণ পরিবেশ সমাজ গড়ে তোলার জন্য যে নির্দেশাবলী দেয়া হয়েছে তা সর্বমোট 11। এরপর যদি প্রতিষ্ঠিত হয় মানুষ, সুন্দর সমাজ গড়ে উঠতে পারে যা শান্তির সৌরভে সৌরভিত সমাজ হবে। প্রথম কথা যা বর্ণনা করা হয়েছে এতে তা হল আল্লাহর অধিকার বা আল্লাহর হক যা আছে তা তাকে দাও, অর্থাৎ তার ইবাদত করো, কাউকে তার শরীক করবে না। আল্লাহ তাআলা বলেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। এক মুসলমান তখনই মুসলমান আখ্যায়িত হতে পারে যদি সে ইসলামের মৌলিক শিক্ষাকে বুঝে যার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই উদ্দেশ্য অর্জন ছাড়া ইসলামের সত্যিকারের প্রাণ সৃষ্টি হতে পারে না। আল্লাহর কোন গুণাবলীর উৎপত্তি অর্জন হতে পারে না। আর মানুষ এক মোমেন সালাম বৈশিষ্ট্য সম্পর্কে না জানার কারণে তার বরকত বা কল্যাণ রাজি থেকে উপকৃত হতে পারে না। সুতরাং এই মৌলিক বিষয়কে প্রত্যেক মুসলমান মোমেনের সামনে রাখা উচিত যেন শান্তি এবং সালাম আর নিরাপত্তার বাস্তবতাকে বুঝে নিজেও যেন এটি থেকে লাভবান হয় আর নিজের পরিবেশকেও যেন পরিবেশেরও যেন তার মাধ্যমে উপকার করতে পারে। যদি এই সত্যকে বোঝো, যদি এই বাস্তবতাকে বোঝো, যদি এই লক্ষ্য এইটিকে জীবনের একমাত্র লক্ষ্য এবং উঠা বসা হিসাবে স্থির করো, তাহলে আল্লাহ তাআলা বলেন যে এরপর মানুষের প্রাপ্য, মানুষের অধিকার দেওয়ার চেষ্টা করো, যার এই আয়াতে বিস্তারিত বিবরণ রয়েছে। অর্থাৎ এই যে সদ্ব্যবহার যা তোমরা পরস্পরের সাথে করবে তা সমাজের শান্তির নিশ্চয়তা দেবে। শেষের দিকে যে বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে তার সম্পর্ক আল্লাহর অধিকারের সাথে রয়েছে এবং মানব জাতির মানবাধিকারের সাথে রয়েছে। এই অধিকারগুলোর এক একটি করে এখন আমি নেব এবং আলোচনা করব, যা সমাজের প্রত্যেক শ্রেণীর ভিতর শান্তি, মীমাংসা এবং নিরাপত্তার পরিবেশ নিশ্চয়তা দেয়। প্রথম কথা হল ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, অর্থাৎ পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার, সদ ব্যবহার এবং এহসান করো। এই কথার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ তাআলা যে আল্লাহর পর পিতা মাতাকে সকল কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, কেননা তারা ছোটকালে তোমাদেরকে সকল কষ্ট থেকে রক্ষা করার বা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। তোমাদের পিতামাতাই তোমাদের স্বাস্থ্য এবং নিরাপত্তার খাতিরে কষ্ট সহ্য করেছেন, সুতরাং আজকে বড় হয়ে তোমাদের দায়িত্ব বর্তায় তাদের অধিকার তাদেরকে দেয়া। এক জায়গায় বলা হয়েছে যদি তারা প্রৌঢ় বয়সে উপনীত হন তা এমন কথা বলবে না যে কারণে তারা বলতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে দোয়া করে রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থে দোয়া শেখানোর এটি কারণ যে তোমাদের আবেগ চিন্তাধারা যেন তাদের জন্য দয়া পূর্ণ হয়, ভালোবাসা পূর্ণ হয়। শুধু তাই নয় বরং পরস্পরের জন্য শান্তির কারণ হোক। এক জায়গায় অন্যত্র পিতামাতার সাথে সদয় ব্যবহার, সদ্ব্যবহারের শিক্ষা দেওয়ার পাশাপাশি কৃতজ্ঞ বান্দা হওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال ربي أوزني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. আমরা মানুষকে এই তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছে যে সেজন্য পিতা মাতার প্রতি হয় তার মা তাকে কষ্টে গর্ভে ধারণ করেছেন এবং কষ্টের সাথে তাকে জন্ম দিয়েছেন, তার গর্ভ এবং দুধ ছাড়ানোর বয়স হলো 30 মাস, সময় হলো 30 মাস, এমনকি সে যখন বয়স উপনীত হয় 40 বছরে পৌঁছল, সে বলল হে আমার প্রভু আমাকে তৌফিক দাও যেন আমি তোমার সেই নেমতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমার উপর এবং পিতামাতার উপর করেছ, আর আমাকে এমন ন্যায় কর্ম করার তৌফিক দাও যাতে তুমি সন্তুষ্ট থাকো আর আমার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের সংশোধন করো, নিশ্চয় আমি তোমার দিকে ঝুঁকি আর নিঃসন্দেহে আমি অনুগত লোকদের অন্তর্ভুক্ত। অর্থাৎ সত্যিকারের অনুগত আমি তখনই হব, সত্যিকারের ইসলাম তখনই আমার ভিতর প্রবেশ করতে পারে, শান্তির প্রসারকারী তখনই গণ্য হতে পারি যদি আমি নির্দেশের উপর নির্দেশগুলোর উপর আমল করতে পারি। তো একটি নির্দেশ হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের এহসান রাজিকে স্মরণ করে তাদের সাথে অনুগ্রহ করো, সদ্ব্যবহার করো, সেই সমস্ত নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ মানুষ এই দোয়া করে যে আল্লাহ আমাকে সেই সমস্ত নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দাও যা তুমি আমার উপর করেছো, যা আমার আল্লাহ আমার উপর করেছে, আমার পিতামাতা আমার উপর করেছে। অর্থাৎ তাদের সন্তান যেন শান্তির বিস্তারকারী এবং নেক কর্মশীল হওয়ার ভবিষ্যৎ প্রজন্মের শান্তি এবং নিরাপত্তার উপর প্রতিষ্ঠিত রাখার দোয়া খোদা তোমার দরবারে করছি। পিতামাতাকে এখানে কথা স্মরণ রাখা উচিত, পিতামাতার কথা বলা হয়েছে যাদের সন্তান সন্ততির নেকিতে অগ্রগামী থাকে এবং নেক কর্মশীল হয়। সুতরাং পিতামাতাকে আল্লাহর ফজলের ভিক্ষা চেয়ে তার সামনে ঝুঁকে সন্তান সন্ততির এমন তরবিয়ত করা উচিত যা শান্তির বিস্তারকারী হবে যারা অনুগত হবে, নতুবা সেই মাও তো ছিল যার কান বা জিহ্বা তার ছেলে কামড়িয়ে কেটে ফেলেছে, এজন্য এই অভিযোগের সাথে যে যদি আমাকে সঠিক পথে পরিচালিত করতো, যদি শান্তি এবং বিশৃঙ্খলার পার্থক্য আমাকে শিখাতো, তাহলে আজকে আমি সেই সমস্ত অপরাধ যা আমি করেছি অপরাধের কারণে ফাঁসির কাষ্ঠে ঝোলার পরিবর্তে আজকে মা তোর জন্য আমি দোয়া করতাম সকল কষ্ট থেকে নিরাপদ থাকার মুক্ত থাকার দোয়া করতাম। সুতরাং পিতা মাতাকে নিজেদের দায়িত্ব বুঝতে হবে। এই আয়াতে উভয়কে উভয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, প্রথমে সন্তান হিসেবে পিতা মাতার অধিকার তাদের জন্য দোয়া, তারপর পিতা মাতা হিসেবে সন্তানের সংশোধন এবং নেকের উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া। এই দোয়াই সত্যিকারের ইবাদত গুজারকে বড়দের ও বাচ্চাদের অধিকার প্রদানের মাধ্যমে তাকে শান্তির প্রসারকারী বিস্তারকারী করবে। কথা এখানেই শেষ হয় না, আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিকটাত্মীয়ের যে প্রতি দায়িত্ব আছে তার সে ব্যাপারেও সজাগ থাকো, পরস্পরের সাথে এসান করো, এই সদ্ব্যবহারই সমাজে শান্তি এবং মীমাংসা এবং নিরাপত্তার পরিবেশ গড়ে তুলবে। নিকটাত্মীয় সমস্ত রক্ত সম্পর্কের আত্মীয়, নিকটাত্মীয় বলতে সকল রক্ত সম্পর্কের আত্মীয় পিতার পক্ষ থেকে বা মায়ের পক্ষ থেকে সকলেই তার সেই গণ্ডির ভুক্ত। তারপর স্ত্রীর রক্ত সম্পর্কের আত্মীয় আছে, স্বামীর রক্ত সম্পর্কের আত্মীয় আছে, উভয়ের দায়িত্ব বর্তায় স্বামী স্ত্রী পরস্পরের রক্ত সম্পর্কের আত্মীয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের সম্মান করো, তাদের শ্রদ্ধা করো, তাদের জন্য হৃদয়ে পবিত্র আবেগ সৃষ্টি করো। বস্তুত সমস্ত অধিকার যা তুমি তোমার নিকট আত্মীয়কে দিতে চাও, সেই সকল নিকট আত্মীয়ের জন্য তুমি পছন্দ করো যাদের সাথে তোমার সুসম্পর্ক আছে। কেননা কথা বলছি, এর কারণ হলো নিকট আত্মীয়ের ভিতরও সম্পর্ক ভালো মন্দ হয়ে থাকে। অনেক সময় নিকট আত্মীয়ের সম্পর্কের ভিতরও ফাটল দেখা যায়, সে কারণে আল্লাহ তাআলা বলেন যে তোমার নিকট আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করো, শুধু তাদের সাথে নয় যাদের সাথে ভালো সম্পর্ক বা যাদেরকে তুমি পছন্দ করো, বা যাদেরকে তুমি পছন্দ করো না, যাদের সাথে অভ্যাসের মেল পাও না, তাদের সাথেও ভালো ব্যবহার করো। সুতরাং এই সদ্ব্যবহার সকল আত্মীয়ের সাথে করা, শুধু তাদের সাথে নয় যাদের সাথে রুচির মেল পান, বরং সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পয়গামের মাধ্যমে শান্তির বিস্তার ঘটাবে। অনেক করে ঝগড়া এই জন্য হয় যে একে অন্যের আত্মীয় স্বজনকে সম্মান করে না। স্বামী সবচেয়ে নিকট আত্মীয় হলেন তাদের পিতা মাতা। যেখানে পিতা মাতার সাথে ভালো ব্যবহারের শিক্ষা রয়েছে, সেখানে পরস্পরের পিতা মাতার সাথেও সদ্ব্যবহারের ভালো ব্যবহারের শিক্ষা রয়েছে। অনেক সময় স্বামী অন্যায় করে এবং স্ত্রীর পিতা মাতা এবং নিকট আত্মীয়কে ভালো মন্দ বলে। অনেক সময় স্ত্রী অন্যায় করে স্বামীর আত্মীয় স্বজনকে আজে বাজে কথা বলে বা ভালো মন্দ ব্যবহার করে। তো পরিবেশে যাকে আল্লাহ এবং রসুলের নির্দেশ যে শান্তির বিস্তার করো, সেখানে এই ধরনের কথাবার্তা হওয়া উচিত
নয়।
এই যে দাবি যে আমরা যুগের ইমামকে মেনেছি, আমাদেরকে উন্নত আখলাকে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত থাকা শিখিয়েছেন। আর এই কথা বলেছেন যে আমার সাথে যদি সম্পর্ক রাখতে হয় তাহলে উন্নত চারিত্রিক গুণাবলীকে ধারণ এবং অবলম্বন করো যার আল্লাহ এবং রাসূল শিক্ষা দিয়েছেন। আমাদেরকে চিন্তা করা হচ্ছে এই যুগে হযরত মসীহ আলাইহিস সালামকে মানার পর আমরা বিরোধিতার সম্মুখীন হচ্ছি, আর এই কারণে সম্মুখীন হচ্ছি যে তারা বলে যে তোমরা সেই ব্যক্তিকে কেন মেনেছ যে বলে যে মসীহ এবং মাহদী হওয়ার দাবি করে এবং বলে যে আমি আল্লাহর নবী। আহমদিয়াতকে গ্রহণ করার পর অনেকেই নিজেদের আত্মীয় স্বজনের পক্ষ থেকেও অনেক কষ্টের সম্মুখীন হয়, আপন জন সম্পর্ক ছিন্ন করেছে, পিতারা ছেলেদের উপর কঠোর ব্যবহার করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, এই জন্য বের করেছে যে তোমরা আহমদীয়ত এই বাহানায় বের করেছো, তোমরা আহমদীয়ত কেন গ্রহণ করেছো। এমন পরিস্থিতিতে এক আহমদীকে কত বেশি নিজের আত্মীয় স্বজনকে সম্মান করা উচিত, প্রত্যেক ব্যক্তিকে ভাবা উচিত। সে ব্যক্তির সাথে সম্পর্কের দাবি করার পর যার নাম আল্লাহ তাআলা শান্তি যুবরাজ রেখেছেন, কতটা শান্তির প্রসার এবং আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা করা উচিত। প্রত্যেক আহমদীকে তাই ভাবা উচিত যে শান্তির এই যে যুবরাজ, তার নামে যেন আমরা কলঙ্ক লেপনকারী না হই। যদি আমরা আমাদের আত্মীয় স্বজনকে সম্মান করি, তাদের সাথে যদি সদ্ব্যবহার করি, তাদেরকে যদি দোয়া দেই এবং দোয়া না দেই এবং দোয়া না করি, তাহলে আমরা তাদের সেই সমস্ত লোকদের সাথে কিভাবে সদ্ব্যবহার করতে পারি, বা সে সমস্ত লোকদের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে পারে যাদের সাথে কোনো রক্ত সম্পর্ক নেই। অনেক ওহদাদারের সম্পর্কে অভিযোগ আসে যে তারা স্ত্রী বাচ্চার সাথে ভালো ব্যবহার করে না। পূর্বে আমি বলেছি এমন জুলম বা অন্যায়ের সংবাদ অনেক সময় এত বেশি আসে যে আমি বেকুল হয়ে যাই। হযরত মুসা আলাইহিস কি বিপ্লব সৃষ্টির জন্য এসেছিলেন? আর অনেকে অনেক মানুষের মন আছে যারা তার সাথে সম্পর্কের দাবি করে এবং জামাতের কাজ করা সত্ত্বেও অনেকেই জামাতের কাজের ক্ষেত্রে অগ্রগামী থাকে, তা সত্ত্বেও ঘরের লোকদের উপর অদ্ভুত ধরনের জুলুম এবং অন্যায় করে। আল্লাহ রহম করুন এবং লোকদেরকে বিবেক এবং বিবেক দেন, কাণ্ড জ্ঞান দেন। এমন মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় খলিফায় ওয়াক্তের যখন কানে আসে, এমন লোকদেরকে তখন সেবা বা খেদমত থেকে বঞ্চিত করা হয়, বের করে দেওয়া হয়। এরপর তারা হইচই করে যে আমাদেরকে কেন বঞ্চিত রাখা হচ্ছে। এই কথা তো পূর্বে চিন্তা করা উচিত যে ওহদাদার হিসেবে কোরআনি শিক্ষার উপরে আমাদেরকে কত নিষ্ঠার সাথে আমল করা উচিত, শান্তি প্রসারের জন্য আমাদের কতটা চেষ্টা করা উচিত। তারপর আরেকটা নির্দেশ রয়েছে, আল্লাহ তাআলা বলেন যে ইয়েতিমদের সাথে সদ ব্যবহার করো, সদয় হও, কেননা তারা সমাজের দুর্বল শ্রেণী। আল্লাহ তাআলা বলেন মিসকিনদের সাথেও ভালো ব্যবহার করো, এই উভয় শ্রেণী অর্থাৎ ইয়েতিম এবং মিসকিন সমাজের দুর্বলতম শ্রেণী। তাদের কোন সাহায্যকারী নেই, যদি তাদের উপর অন্যায় হয় তাদের বিরুদ্ধে, তাদের সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উত্তোলনকারী কেউ থাকে না, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কেউ থাকে না। অনেক সময় এমন হয় যে দুর্বল শ্রেণী প্রতিক্রিয়া স্বরূপ তারপর অশান্তির কারণ হয়, ফসাদের কারণ হয়। ফসাদের কারণ এইভাবে প্রথমে ছোট ছোট বিষয়ে তারা অন্যায় বা পাপে লিপ্ত হয়, নিজের অধিকার হস্তগত করার চেষ্টা করে, ঝগড়া বিবাদ হয়। আর তারপর স্বার্থপর শ্রেণী এমন মানুষের সন্ধানে থাকে, তাদেরকে কাজে লাগায়, সমাজের বিরুদ্ধে তাদের হৃদয়ে বিষোদগার করে। এমন নিরাশ শ্রেণী যাদের অধিকার পদদলিত করা হয়েছে, তখন এরা মনে করে যে নিজের অধিকারের জন্য আমরা যা কিছু করছি ঠিক করছি, তারা এরপর যাই করুক না কেন, যেমন অপকর্মই করুক না কেন, তারা মনে করে যে তাদের সহমর্মী আসলে তাদের মঙ্গল চায়, এদেরকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য স্বার্থপর শ্রেণী ব্যবহার করে থাকে বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে। যদি আপনি খতিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে এমন ইয়েতিম যাদের পরিবার বা আত্মীয় স্বজন তাদের যত্ন নেয়নি, দেখাশোনা করেনি, বা তারা নিজেরা মনে করে আমাদের কেউ খেয়াল রাখেনি, নিজেরা দরিদ্রের শিকার, এমন বাচ্চারা তর্বিয়তহীনতার কারণে বা পুরোপুরি অজ্ঞতায় নিমজ্জিত থাকার কারণে গঠনমূলক কোনো কাজ করতে পারে না, তখন তারা এমন মানুষের হাতে প্রেরণক হিসেবে কাজ করে যারা তাদের দিয়ে অন্যায় স্বার্থ সিদ্ধি করে। কিভাবে এমন মানুষ যাদের সন্তান সন্ততি অনেক বেশি, যারা সন্তানের সঠিকভাবে লালন পালন করতে পারে না, তারা বাচ্চাদেরকে যেমন পাকিস্তানে আমি দেখেছি মাদ্রাসার হাতে তুলে দেয়, বাচ্চা যারা মাদ্রাসায় পড়ালেখা করছে তা দরিদ্র মানুষের সন্তান, বাচ্চা ধর্মীয় শিক্ষা তারা সেখানে নিচ্ছে, কিন্তু বিরাট শ্রেণী ধর্মের নামে সেখানে ধর্মঘট, বিশৃঙ্খলা এবং অনেক সময় আত্মঘাতী হামলার জন্য প্রস্তুতি, জেহাদের নামে বা জেহাদের যে বিকৃত ধারণা তাদেরকে দেওয়া হয় যার মাধ্যমে তাদের মগজ ধোলাই করা হয়। এমন ইয়েতিম এবং দরিদ্র শ্রেণী যদি দেখাশোনা করা হতো, যদি তাদের অর্থনৈতিক সমস্যা না থাকতো, পড়ালেখার সুযোগ থাকতো, তাহলে একটা বিরাট শ্রেণী এমন ফেতনা এবং অশান্তিমূলক কাজ থেকে বেঁচে যেত। একবার ভেরা অঞ্চলে আমি গিয়েছিলাম, ভেরার বাইরে গ্রামে শিকারে গিয়েছিলাম,
তো
কিছু ছেলে সেখানে আসে, মাদ্রাসার ছাত্র ছিল তারা। আমি তাদেরকে তাদের সাথে কথা আরম্ভ হলো, জিজ্ঞেস করলাম কি করো কি করো, পড়ার কথা কমই বলেছে, এটাই বলেছে আমরা এখানে হ্যান্ড গ্রেনেড বানাই, আমরা বন্দুক বা রাইফেল বানানোর ট্রেনিং দেওয়া হয়, আমরা বুলেট ভরার ট্রেনিং নেই। তো এই হলো অবস্থা, পিতা মাতা ধর্মীয় শিক্ষার জন্য পাঠায়, তারা সেখানে গিয়ে দরিদ্র শ্রেণীকে যে শিক্ষা দেওয়া হয়, গরিব শ্রেণীকে যে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা এমন পরে তাদেরকে জেহাদের নামে চরম পন্থিতার জন্য ব্যবহার হয়, অপকর্মের জন্য ব্যবহার হয়, অশান্তি ছড়ানোর জন্য, বিশৃঙ্খলা ছড়ানোর জন্য ব্যবহার হয়। পিতা মাতা এই আশা নিয়ে বসে থাকে যে অন্তত পক্ষে ধর্মীয় জ্ঞান অর্জন করবে, আমাদের বাচ্চা বেঁচে যাবে, কিন্তু জানে না যে এরা কাদের হাতে খেলছে, এমন শ্রেণী নিজেদের স্বার্থের জন্য এমন বাচ্চাদের হাতে ধর্মের নামে খুন করাতেও দ্বিধা করে না। সুতরাং এমন অশান্তি বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য সমাজের কাজ এবং সরকারের কাজ এমন মানুষকে বাঁচানো, তাদেরকে ধাক্কা দেওয়ার পরিবর্তে বুকে টেনে নেওয়া আবশ্যক, তাদের আবেগে আঘাত না করে তাদের আবেগকে শ্রদ্ধা সম্মান করা উচিত, কেননা দুর্বল শ্রেণী আবেগের দিক থেকে একান্ত স্পর্শকাতর হয়ে থাকে, তাদের আবেগকে গঠনমূলক খাতে পরিচালিত করার চেষ্টা করা উচিত। আর এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ তাদের সাথে একান্ত স্থান এবং অনুগ্রহ করা না হবে। আর এই কথা যেখানে সমাজে বঞ্চিত শ্রেণীর সম্মানকে প্রতিষ্ঠা করবে, সেখানে সমাজের শান্তি এবং নিরাপত্তারও সেটি নিশ্চয়তা হবে। এরপর এতিমদের দেখাশোনাকারী, মিসকিনদের তত্ত্বাবধানকারী খোদা তাআলার স্নেহ এবং ভালোবাসাও লাভ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং ইয়েতিমের পরিচর্যাকারী দেখাশোনাকারী জান্নাতে সেভাবে থাকবে যেভাবে দুই আঙ্গুল পাশাপাশি অবস্থান করে। রাসূলুল্লাহ দুই আঙ্গুল উঁচু করে দেখিয়েছেন, অর্থাৎ এমন ব্যক্তি আমার কাছে থাকবে। আরেকটি রওয়ায়েতে বলেছেন যে মুসলমানদের ঘরের ভিতর উৎকৃষ্টতম ঘর সেটি যেখানে ইয়েতিমদের লালন পালন করা হয়। আরেকটি রওয়ায়েতে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের দুর্ভাগা হওয়ার জন্য এটি যথেষ্ট, অর্থাৎ নিজের মুসলমান ভাইকে ঘৃণা দৃষ্টিতে দেখা, গরিব মিসকিনদেরকে যারা তার ছেলে দৃষ্টিতে দেখে তাদেরকে দুর্ভাগা বলা হয়েছে, এবং এটি খুব বড় চিন্তার বিষয়। এখানে কথা প্রসঙ্গে বলতে চাই এখানে যে আল্লাহ তাআলার ফজলে জামাতে ইয়েতিমদের দেখাশোনা পরিচর্যার ব্যবস্থাপনা রয়েছে, পাকিস্তানে একটা কমিটি আছে যারা রীতিমতো খবরাখবর নিয়ে তাদের শিক্ষা এবং আবাসের ব্যবস্থা করে, আবাসনের ব্যবস্থা করে। অন্যান্য দেশে বিশেষ করে আফ্রিকান দেশে আল্লাহ তাআলার ফজলে চেষ্টা করা হয় তাদের অভাব মোচনের, অভাব দূর করার জন্য একটা তহবিল রয়েছে, ইয়েতিমদের দেখাশোনার একটা তহবিল আছে। এক্ষেত্রে বন্ধুদেরকে মুক্ত হস্তে দান করা উচিত যেন বেশি বেশি ইয়েতিমদের চাহিদা পূরণ করা সম্ভব হয়। একইভাবে গরিব দরিদ্র মেয়েদের বিয়ের জন্য খলিফা রাবে রাহিমাহুল্লাহ মরিয়ম শাদি ফান্ডের তারিফ করেছিল, প্রথমে সেই দিকে অনেক দৃষ্টি ছিল, জামাত উৎসাহ দীপনার সাথে অংশ নিয়েছিল মেয়েদের বিয়েতে কোনো বাধা ছিল না, এখনো সেই সমস্যা নেই, কিন্তু যে উৎসাহ উদ্দীপনার সাথে জামাতের সদস্যরা প্রথম দিকে অংশ নিয়েছিল এবং চাঁদা দিত টাকা আসছিল, এখন সেভাবে আসছে না। তো এই দিকে বিশেষ করে জামাতের সচ্ছল শ্রেণী আছে তাদের এদিকে মনোযোগ দেওয়া উচিত। ইয়েতিম গরিব এবং মিসকিনদের সাথে এই সদ্ব্যবহারই
ইয়াকিনান উন হুসনে সুলুক করনে ওয়ালা
অবশ্যই যারা সদ্ব্যবহার করে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ নিয়ে আসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাদেরকে শান্তির আবাসের আবাসস্থলের শুভ সংবাদ দিয়েছেন তারা পৃথিবীতে গুটিগত মানুষের সুখের কল্যাণের মঙ্গলের চেষ্টা করেছে তাদেরকে সুখে রাখার চেষ্টা করেছে একটি রওয়ায়েত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম বলেছেন
যে আল্লাহ তাআলা তাকে তার হেফাজত এবং রহমতের গণ্ডিতে রাখবেন যে দুর্বলদের উপর দয়া দ্রোহ হয় এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করে আর সেবক এবং চাকরদের সাথে ভালো ব্যবহার করে তারপর সমাজে শান্তি নিরাপত্তা এবং মীমাংসার পরিবেশ গড়ে তোলার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে প্রতিবেশীদের সাথে ব্যবহার করা শুধু আত্মীয় প্রতিবেশীর সাথেই নয়
কেননা
আত্মীয়ের ক্ষেত্রে শতভাগ আল্লাহ তাআলার খাতিরে সদ ব্যবহার হয় না যারা আত্মীয় নয় তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে আত্মীয়দের ক্ষেত্রে সদ ব্যবহারের ক্ষেত্রে পছন্দ অপছন্দের বিষয় আসে সত্যিকারের ইবাদতকারী আল্লাহর যে বান্দা সত্যিকার অর্থে তার সন্তুষ্টির জন্য যে কাজ করে এটি তখন বোঝা যায় যখন সে যারা পর তাদের সাথে সদ ব্যবহার করে অনাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের সাথেও ভালো ব্যবহার করো প্রতিবেশীর অধিকারের ব্যাপারে যত্নবান হওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তো নসিহত করা হয়েছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি এদিকে এত বার আকর্ষণ করা হয়েছে যে তিনি বলেন যে আমার মনে হলো যে এখন প্রতিবেশীরা আমাদের সম্পত্তির উত্তরাধিকারী হবে প্রতিবেশীর গুরুত্ব সেটি এই চেতনা সৃষ্টির জন্য যে তাদের খেয়াল রাখবে তাদের দেখাশোনা করবে এবং এটি খুব গুরুত্বপূর্ণ কাজ কেননা তারাও প্রতিবেশী যারা ঘরের চার দেয়ালের বাহিরে নিকটতম তারা প্রতিবেশী চার দেয়ালের বাইরে নিকটতম দূরত্বে যারা থাকে এরা যদি পরস্পরের সাথে ভালো ব্যবহার না করে অন্যের জন্য কষ্টের কারণ হয় তাহলে যেই গলিতে সেই ঘর থাকবে যেখানে ভালো ব্যবহার হবে না সেই গলি তো বিশৃঙ্খলার কারণ হবে সেই গলিতে শান্তির সৌরভ সরাতে পারে না ঘর থেকে বেরোতেই সর্বপ্রথম মুখোমুখি হতে হয় প্রতিবেশীর সাথে তাদেরকে যদি হৃদয়ের গভীর থেকে আপনি শান্তির বার্তা দেন তাহলে তারা আপনার জন্য শান্তির কারণ হবে প্রতিবেশীরা পাশ্চাত্যে মানুষ একান্ত আত্মকেন্দ্রিক তাদের নিজস্ব একটা জীবনের রীতি ধরন আছে নিজেদের ঘর বা নিজের হয়তো নিজের ঘর নিয়ে তাদের চিন্তা বা একান্ত নিকট আত্মীয় নিয়ে তারা মগ্ন থাকে প্রতিবেশীর সে ধারণা নেই তাদের ভিতর ইসলামের এটি সৌন্দর্য প্রত্যেক বাহ্যত ছোট বা তুচ্ছাতে তুচ্ছ কথার দিকে দৃষ্টি আকর্ষণ করে আর তারপর ফলাফল স্বরূপ বড় বড় জান্নাতের শুভ সংবাদ দিয়েছে যেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মোমেন সকল ভাবে সমাজে শান্তির পরিবেশ গড়ে তোলার চেষ্টা করে
তো
এদের সাথে শান্তির পয়গাম পৌঁছিয়ে শান্তির বার্তা পৌঁছে যদি চেষ্টা করেন আপনি তখন তারা বলবে যে এরা নিঃস্বার্থ ভাবে আমাদের সাথে সম্পর্ক রক্ষা করছে এরা আমাদের প্রতি আমাদের সাথে তাদের সম্পর্ক সহানুভূতির ভিত্তিতে আমাদের প্রতি সহানুভূতির ভিত্তিতে এটি যখন বুঝে তখন তারা আনন্দিত হয় আর আশ্চর্য হয় কেননা এদের ভিতর এমন অভ্যাস নেই আনন্দিত হয়ে তা তাদের কথা এবং বিভিন্ন মন্তব্য থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় সম্পর্কের গণ্ডিকে প্রসারিত করার কারণে ফিতরতের আওয়াজ, ফিতরত প্রকৃতি সবার কাছে এটি চায় যে মানুষ সাথে যেন সদ ব্যবহার হয়। ফিতরতের যে আওয়াজ, প্রকৃতির এই যে আওয়াজ, তা তাদের ভিতরও শোনা যায়, তারা আনন্দিত হয় যে আমাদের প্রতিবেশী আমাদের সাথে নেকির ভিত্তিতে সম্পর্ক রাখছে, কোন স্বার্থ ব্যক্তিগত কোন স্বার্থ সিদ্ধি তাদের উদ্দেশ্য নয়। ব্যক্তি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ স্থানীয় মানুষ এতে আনন্দিত হয়। পাশ্চাত্যে বসবাসকারী আহমদীদেরকে আমি যখন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি, তখন কোন কোন জায়গা থেকে খুব উৎসাহ ব্যঞ্জক রিপোর্ট আসছে। এমন মানুষ যারা পাকিস্তানি বা এশিয়ানদের ব্যাপারে বিদ্যুৎ শ্রদ্ধা ছিল, এদের সাথে সম্পর্ক যখন বাড়া আরম্ভ হলো ঈদ বা কোরবানির ঈদে, যখন তোফা যাওয়া আরম্ভ হলো, এই কারণে তাদের ভিতর একটা নমনীয়তা এখন সৃষ্টি হওয়া আরম্ভ হয়েছে, তাদের ভয় দূর হয়েছে। যারা ইতিপূর্বে ইসলামকে উগ্রপন্থী এবং শান্তি বিনষ্টকারী ধর্ম মনে করত, তারা ইসলামের শান্তি পয়গামে প্রভাবিত হয়েছে। মসজিদ ফজলের পরিবেশে দুই বছর থেকে প্রতিবেশীদেরকে ডেকে তাদের আমন্ত্রণ করা হয়, দাওয়াত দেওয়া হয়। ব্যক্তিগত ভাবে যারা ঘরে ডাকেন তারা তো পড়ছেনই, এছাড়া আমি বলছি এবছরও তারা একটা অনুষ্ঠান করেছে, তাতে আমিও অংশ নিয়েছিলাম, আমি উপস্থিত ছিলাম। আমি প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, ইসলাম সম্পর্কের ব্যাপারে ইসলামী শিক্ষা যখন তাদের সামনে তুলে ধরলাম, সবাই আশ্চর্য হলো এবং আনন্দের সাথে তা শুনেছে এবং আনন্দ তারা প্রকাশ করেছে এবং ধন্যবাদ জানিয়েছে। এখনো বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে প্রতিবেশীদের চিঠি আসে, কার্ডও পাঠায় আমাকে। সমস্ত প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার, যেখানে শান্তির নিশ্চয়তা নিয়ে আসে সেখানে তবলিগের রাস্তাও খুলে যায়। এদের ভিতর ধর্মের প্রতি আকর্ষণ না থাকলেও অন্তত পক্ষে এমন মানুষের হৃদয় থেকে ইসলাম বিরুদ্ধে যে বিষ রয়েছে, ভুল বোঝাবুঝি রয়েছে, তাদের প্রতিবেশী শব্দটি কত ব্যাপক তা যদি মানুষ বুঝে, তাহলে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, পৃথিবী থেকে ইসলাম বলেন প্রতিবেশী তো 100 মাইল দূরে থাকে সেও। আজকে আহমদি যারা পৃথিবীর 185-এর বেশি দেশে বসবাস করছে, সংখ্যা বেশি হোক বা কম, কোন কোন অঞ্চলে ইসলাম সম্পর্কে যে ভুল বোঝাবুঝি আছে, ইসলাম সম্পর্কে ধারণা রয়েছে যে ইসলাম উগ্রপন্থী বা বিদ্রোহী বা সন্ত্রাসী, এই যে ধারণা আছে সমস্ত দাগ হতে পারে। আজকে আহমদি ছাড়া আর কেউ নেই যে ইসলামের শান্তির পয়গাম পৃথিবীতে প্রসার করতে পারে। যদি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি, তাহলে এই যে অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকার মসিহ মদের সাথে করেছি, সেই অঙ্গীকারে আমরা প্রতিষ্ঠিত রইলাম না, আমরা তাহলে দুর্বলতা দেখাবো। সেই
পুরা করতে
ইমামের সাথে আমরা যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকার আমরা রক্ষা করছি না বলে গণ্য হব। তারপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যার মাধ্যমে তোমাদের সত্যিকারের মুসলমান হওয়া প্রমাণিত, সেই সম্পর্ক আরো ব্যাপকতর হওয়া উচিত। তোমাদের সম্পর্কের গণ্ডি যত ব্যাপক হবে, যত প্রসারতা লাভ করবে, শান্তিপূর্ণ সমাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে থাকবে। কতটা বিস্তৃতি দিতে হবে সেটি পুরো সমাজকে নিজের আয়তে নিয়ে এসেছে। একটি হলো প্রতিবেশীর ধারণা, যে প্রতিবেশী বিশ্বকে সারা পৃথিবীকে প্রতিবেশী আখ্যা দেওয়া হয়েছে। আর একটি হলো তোমাদের হামজালি সরকার দ্বারা মাজলিসে তোমাদের সাথে বসে কর্মে তোমাদের কর্মের সঙ্গে কাজের সঙ্গে অফিসের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সাথী
তুমসে
ব্যবসায়িক পার্টনার বা সাথী বা সঙ্গী
সবার
সাথে এসান বা অনুগ্রহের সদ্ব্যবহারের প্রত্যাশা রাখা হয় তোমার কাছে। বিভিন্ন সভা হয়, মিটিং হয়, মেলামেশা এখানেই
প্যার ও মোহব্বত
ভালোবাসা এবং প্রেম প্রীতিপূর্ণ সদ্ব্যবহার করার শিক্ষা রয়েছে। এত ব্যাপক সমাজ সামাজিক অধিকারের ইসলাম শিক্ষা দিয়েছে, মানুষ যদি ভাবে চিন্তা করে তাহলে বাকি থাকে না। হৃদয়ে কোন ব্যক্তির বিরুদ্ধে কোন প্রকারের ঘৃণা আর থাকতেই পারে না, থাকতেই পারে না। বরং খোলা মনে সবাইকে শান্তি একে অন্যকে প্রেরণ করবে। অনেক সময় জলসায় ভুল বোঝাবুঝি হয়, জলসা এবং ইজতেমা আসছে, মানুষের চিন্তা এবং ভাবনা এটি হয় যে আমার পক্ষ থেকে সবার জন্য এসান এবং সদ্ব্যবহার ছাড়া আর কিছু প্রদর্শিত হবে না। এটি যদি হয় তাহলে সমাজে এটি সমাজে শান্তি বিস্তারের কারণ হবে। মানুষ পরস্পরের সাথে সুসম্পর্ক, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক গড়ে উঠবে এর ফলশ্রুতিতে। সমাজের উপর এরপর সবচেয়ে বড় অনুগ্রহ হলো
আল্লাহর
যে শান্তির বার্তা আছে তা অন্যকে পৌঁছাও। পূর্বেই বলা হয়েছে যে ইসলামের প্রচলন স্বজন এবং বিজন সকলের ভিতর, আত্মীয় অনাত্মীয় সকলের ভিতর ইসলামের প্রচলন করো। যখন কাউকে সালাম করে মুসলমানের জন্য নির্দেশ হলো সালাম যদি কেউ করে তুমি উত্তম সালাম করো, তাহলে সকল প্রকারের ঝগড়া বিবাদ মনোমালিন্য দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে এর উত্তর অনুগ্রহের উত্তর, সদ্ব্যবহারের উত্তর সদ্ব্যবহারই হওয়া উচিত, এসানের উত্তর এসান হওয়া উচিত। যে সালাম সম্পর্কে কোরআনে আছে যখন কেউ সালাম করে উত্তম সালাম করো, উত্তরে তোফা সম্পর্কে বলা যায় যদি কেউ তোফা দেয় তুমি উত্তম উপঢৌকন দাও বা অন্তত পক্ষে সমপরিমাণ উপঢৌকন ফেরত দাও। রসুল ইসলামকে আসসালামু আলাইকুম বলেছে এবং তারা বসে গেছে, হুজুর সাল্লাম উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম সালাম। দ্বিতীয় ব্যক্তি আসলো, সে ব্যক্তিও বললো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৃতীয় ব্যক্তি আসলেন, তিনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুম সালাম বা ওয়া আলাইকুম বলেছেন। কাছে উৎকৃষ্ট সম্ভাষণের সুযোগ ছিল তাই উৎকৃষ্ট সম্ভাষণ করেছে। আর উৎকৃষ্টতম দোয়াপূর্ণ সালাম করেছে, তো আমি যে উত্তর দিয়েছি সেছাড়া আর কোন উত্তর দেখা যায় না। কোরআনের নির্দেশ হয়েছে অন্তপক্ষে সে যা বলেছে ততটা ফেরত দাও, আমি ওয়ালাইকুম বলে সে তার সালামের সম্পর্কে উত্তর দিয়েছে। এটি হলো সালামের রীতি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করার পদ্ধতি এবং আদর্শ। তারপর
আল্লাহ
তাআলা বলেন সাহেব বিল অর্থ হল সাথে যে কাজ করে
সহকর্মী,
অধীনস্থ কর্মী, উচ্চপদস্থ কর্মকর্তা, সবার জন্য শান্তি, সবাইকে শান্তির সালাম বার্তা বা সালাম পৌঁছানো হচ্ছে। বলা হচ্ছে মুসাফিরের সাথে কি ব্যবহার করা, সফরে অল্প ক্ষণিকের জন্য মানুষ সঙ্গী হয় একজন আরেকজনের, সেক্ষেত্রে পরস্পরের প্রতি এসান অনুগ্রহ এবং সদ্ব্যবহারের উত্তম দৃষ্টান্ত স্থাপন করা উচিত। সাময়িক এই যে মোলাকাত, এটিও যেন কোন নেতিবাচক ছাপ রেখে না যায়। এটি আল্লাহ তাআলার দার বান্দাদের কাছে প্রত্যাশা, সামান্যতম কোন এবং সুযোগ যেন না আসে যা সমাজে, এমন সময় যেন না আসে যা সমাজে বিশৃঙ্খলার কারণ হতে পারে। আল্লাহ তাআলা বলেন তাদের সাথে সদ্ব্যবহার করা, যা যারা তোমাদের ডান হাতের অধীনস্থ, যারা তোমাদের চাকর, সমস্ত প্রাণী যারা তোমাদের তোমাদের অধীনস্থ, তাদের সাথে ব্যবহার করো। এটি হলো দুর্বল শ্রেণীর দাসদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামী শিক্ষা, যাদেরকে তোমরা দাস মনে করো, যেমন এবং তোমাদের কর্মচারী, তাদের সাথে কঠোর হবে না, অন্যায় করবে না, তাদেরকে এমন কাজ নেবে না যা তাদের সাধ্যাতীত। যদি এমন কোন কঠিন কাজ হয়ে থাকে তাহলে সে কাজে তাদের সাহায্য করো। এগুলো সেই নীতি যার মাধ্যমে সমাজ শান্তিপ্রিয় এবং শান্তির প্রসারকারী হতে পারে।
এই
সবসময় মনে রাখতে হবে, মাথায় থাকতে হবে যে আমাকে এহসান করতে হবে, অনুগ্রহ করতে, যার ফলে ভালোবাসার জন্ম হবে, যার ফলে কর্মচারী মালিকের জন্য প্রাণ বিসর্জন প্রস্তুত হয়। কর্মচারীকে দিয়ে যদি কঠোর কাজ, কঠিন কাজ নেওয়া হয় তাহলে এর ফলে ঘৃণার বীজ বপিত হয়, যা অবশেষে শান্তির পরিবর্তে বিশৃঙ্খলায় পর্যবসিত হয়। অহংকারী এবং যে দাম্ভিক বলেছে, এই যে শেষ নির্দেশ দিয়ে বা অঘৃণা প্রকাশ করে আল্লাহ তাআলা বলেছেন যে যারা এই সব কথার উপর অনুশীলন করে না, যা বলেছে এমন ব্যক্তি আল্লাহ সত্যিকারের ইবাদতকারীও হতে পারে না। আর একই কারণে সে আল্লাহর প্রেরিত নবীদেরকে মানতে পারে না। সমস্ত নবীদের ইতিহাস আমাদেরকে এটি বলে, অহংকারের কারণে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, কেননা শয়তানও অহংকারের কারণেই তো মানতে অস্বীকার করেছে। দেখুন এদের অহংকারী তাদেরকে হযরত মুসা আলাইহিস সালাম কে মানার পথে বাধা সৃষ্টি করেছে। এই অহংকারী বান্দাদের বা মানুষের অধিকার দেওয়ার পথে বাধা হয়ে থাকে। আর খোদা তাআলা এই ব্যাপারে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এরা যারা অহংকারী,
কিউকি আল্লাহ তাআলা ইনকে বারে মে তো না পছন্দজি কা ইজহার ফরমা
চুকা হ্যায়, এরা তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা ঘৃণা ব্যক্ত করেন, অপছন্দ প্রকাশ করেছেন। এরা লক্ষ্য মুসলমান হওয়ার দাবি করলে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য চেষ্টা করলে এরা সফল হবে না। কেননা তারা এই অহংকারের কারণে আল্লাহ প্রেরিত ইমামকে মানতে অস্বীকার করেছে। আর সে কারণে সেই শান্তি থেকে তারা বঞ্চিত, যে শান্তি শুধু আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, শান্তি আল্লাহ দিয়ে থাকেন। যদি আল্লাহর প্রিয়দের প্রতি অহংকারপূর্ণ আচরণ করো, তাদেরকে অস্বীকার করো, তাহলে তার শান্তি থেকে তোমরা বঞ্চিত থাকবে। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইমামকে চেনার তৌফিক দান করেছেন। তাই এই সমস্ত কথার উপর আমাদেরকে চিন্তা করতে হবে, সত্যিকারের ইবাদত গুজার হতে হবে, সঠিক অর্থে নেক কাজ করার আমাদের চেষ্টা করতে হবে। কোথায়ও এমন না হয় যে আমাদের কেউ খোদার অসন্তুষ্টির খোদার অসন্তুষ্টির শিকার হয়ে সেই সমস্ত নেমত থেকে বঞ্চিত না হয়ে যায় যে আল্লাহ তালা এক মোমেনের জন্য সৃষ্টি করেছেন, সেই সমস্ত শুভ সংবাদ থেকে বঞ্চিত হয়ে যায় যে আল্লাহ তালা মোমেনকে দিয়েছেন। সুতরাং আল্লাহ তালার দরবারে যুগে তার কাছে সাহায্য চেয়ে আমাদেরকে আত্ম জিজ্ঞাসা করা উচিত। অতীতে ভুলভ্রান্তি যদি হয়েও যায় আল্লাহ তালার দয়া এবং রহমতের ভিক্ষা চাওয়া উচিত। আল্লাহ তালা একান্ত দয়ালু। আল্লাহ বলেন তোমরা ভুল বসো তো মানে কোনো কাজ করে বসো, আমি হলাম ক্ষমাকারী। আল্লাহ তালার রহমতের ভিক্ষা চাওয়া উচিত, বরং আল্লাহর শান্তির শান্তি যেন আমরা আল্লাহর পক্ষ থেকে পাই এবং আমরা যেন তার ক্ষমার চাদরে আবৃত হই। হযরত মুসা ইসলাম বলেন যে মোমেন মোমেন সুন্দর হয়ে থাকে যেভাবে সুন্দর মানুষকে সামান্য অলংকার বা গয়না পরালে পরালেও সেটি তাকে আকর্ষণীয় করে তোলে। যদি সে তার আমল নোংরা হয় তাহলে কোনো লাভ নেই। মানুষের ভিতর যদি সত্যিকারের ঈমান সৃষ্টি হয় তা সে কাজ কাজ করে আনন্দ পায় এবং তার অন্তর্দৃষ্টির চোখ খুলে যায়। সে এমন ভাবে নামাজ পড়ে যেভাবে নামাজ তার ভিতর দ্বিধা থাকে না, সে খোদার খাতিরে শুধু খোদার খাতিরে ইব্রাহিমের মতো আগুনে পড়তেও জীবন্ত রক্ষা করেন এবং আগুন থেকেও তাকে আল্লাহ তালা নিরাপদ বের করে নিয়ে আসেন। কিন্তু এই আশ্চর্যজনক বিষয় শুধু তারাই দেখে যারা আল্লাহ তালার উপর পুরো ঈমান রাখে। আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকলকে কামেল ঈমান দান করুন, সবসময় তার পছন্দের দৃষ্টি সন্তুষ্টির দৃষ্টি যেন আমাদের উপর পড়ে এবং আমাদেরকে সকল আগুন থেকে তিনি নিরাপদ যেন বাহিরে আনেন। আমরা সবসময় যেন তার প্রতিটি মুহূর্ত তার ক্ষমার আচরণ এবং দৃষ্টান্ত যেন দেখি।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم